आप सुन रहे हैं रेडियो रवीश।
नमस्कार, मैं रवीश कुमार। दिस पॉडकास्ट हैज बीन जनरेटेड बाय आर्टिफिशियल इंटेलिजेंस। द वॉइस यू विल नाउ हियर इज नॉट माइंड बट जनरेटेड बाय अ मशीन। वी आर ट्राइंग टू रीच न्यू ऑडियंसेस एंड दस मेकिंग यूज ऑफ व्हाट एआई हैज टू ऑफर। देयर माइट बी सम ट्रांसलेशन रिलेटेड इन एक्यूरेसीज। इन दैट केस प्लीज रेफर टू आवर मेन वीडियो।
हेलो, আমি রবিশ কুমার। এটা কি সত্যিই সত্য যে বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে কম অনুদান পেয়েছে এবং বিরোধী দলগুলি বেশি পেয়েছে? আপনিও কি হোয়াটসঅ্যাপে এই ধরনের পোস্ট পাচ্ছেন যে যুক্তিগুলি সুপ্রিম কোর্টে ধরা পড়েনি, যেগুলি সমস্ত তদন্ত প্রতিবেদনে খারিজ করা হয়েছিল, সেগুলি এখন হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয়ে প্রচারিত হচ্ছে? এখানে মধ্যবিত্ত মামারা রূপকভাবে পয়োর নিষ্কাশন প্ল্যান্ট তৈরি করে এই নোংরা জলকে পরিষ্কার করছেন, গঙ্গার জলে পরিণত করছেন, এবং তারপরে হাউজিং সোসাইটি এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত লোকেরা এটিকে পবিত্র জল হিসাবে গ্রহণ করছে। এটি সম্পর্কিত যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে প্রচারিত যুক্তির প্রতিধ্বনি শুরু করেছেন। আজ এই ভিডিওতে আমরা মধ্যবিত্তের এই ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করব যা তারা হিন্দু সুখ বলে মনে করে। একই যুক্তি দিয়ে তারা কখনো মুদ্রাস্ফীতিকে কখনো বেকারত্বকে সমর্থন করে। এই ভাইরাস যে কোন যৌক্তিক সমাজের জন্য বিপজ্জনক, এত মিথ্যাচার করে এটা ধর্মীয় বা আধ্যাত্মিক হয়ে উঠবে না, বরং তা অপরাধী হয়ে উঠবে। সেজন্য আমরা এটি সম্পর্কে বিস্তারিত কথা বলব, তবে আদানিজি সম্পর্কেও একটু আলোচনা করা যাক। ব্লুমবার্গ থেকে প্রাথমিক খবর পাওয়া যাচ্ছে যে তার আচরণ আমেরিকায় একটি ঘুষের মামলায় তদন্ত হতে যাচ্ছে। অভিযোগ রয়েছে যে গৌতম আদানির সংস্থা বা সংস্থার সাথে যুক্ত ব্যক্তিরা জ্বালানি খাত সম্পর্কিত একটি প্রকল্প সুরক্ষিত করতে ভারতে কর্মকর্তাদের ঘুষ দিয়েছে। ওয়াশিংটনের বিচার বিভাগের জালিয়াতি ইউনিট এবং নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের অ্যাটর্নি এই বিষয়টি তদন্ত করছে। আদানি গোষ্ঠী ব্লুমবার্গ নিউজকে জানিয়েছে যে তারা এই ধরনের কোনো তদন্তের বিষয়ে অবগত নয়। ব্লুমবার্গের তরফ থেকেই এমন খবর, তাদের সম্পর্কে কিছু বা অন্য কিছু আসে কিন্তু কিছুই ঘটে না। আমেরিকায় তদন্ত চলছে কিন্তু ভারতে কর্পোরেট এবং ক্ষমতাসীন দল অনুদানের খেলায় হাতে নাতে ধরা পড়েছে। এরপরেও বিরোধীরা লাভবান হয়েছে বলে বার্তা ছড়াচ্ছেন চাচা ভোটার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি 2017 সালে বিরোধীদের কল্যাণের জন্য নির্বাচনী বন্ড প্রকল্প চালু করেন, তবে তার উচিত ছিল এটির নাম দেওয়া উচিত প্রধানমন্ত্রী বিক্রপা কল্যাণচন্দ যোজনা। তার এটির নাম রাখা উচিত ছিল এবং প্রতিটি বন্ডের জন্য তার ছবিসহ একটি ব্যাগ তৈরি করা উচিত ছিল। অভিযানের পরে বন্ড কেনার কথা, বন্ড কেনার পর চুক্তি পাওয়ার কথা এবং যে ডজন ডজন কোম্পানি লোকসানে আছে তারপরও তারা বন্ড কিনছে, এই ধরনের হোয়াটসঅ্যাপ পোস্ট দিয়ে অনেক প্রশ্ন উধাও হয়ে গেছে। এই সুখের কারণ কি, কার টাকা লগ্নি করা হয়েছে তা নিয়ে প্রশ্ন উঠছে এবং এখানে বার্তা ছড়ানো হচ্ছে যে বিজেপি কম পেয়েছে, বিরোধীরা বেশি পেয়েছে। আমরা এমন একটি বার্তার কথা বলব যার যুক্তি আপনাকে অবাক করে দেবে। কে এই যুক্তি বিশ্বাস করবে? কিন্তু বিশ্বাস করবে এমন লোক কম নেই। এই পোস্ট অনুসারে বিজেপি 18টি রাজ্যে এবং কেন্দ্রে শাসন করে, তাই এটি 11,500 কোটি টাকার অনুদান পেয়েছে। এখন এটিকে 18 দ্বারা ভাগ করুন এবং আপনি হিসাব পাবেন যে এটি প্রতি রাজ্যে 638 কোটি টাকা অনুদান পেয়েছে। এই পোস্টে প্রথম জালিয়াতি হল বিজেপি 11,500 কোটি টাকা পায়নি, এটি 6,000 কোটি টাকা পেয়েছে। এখনও হোয়াটসঅ্যাপ পোস্ট অনুসারে তৃণমূল একটি রাজ্যে শাসন করে এবং এটি 3,214 কোটি টাকার অনুদান পেয়েছে। বিজেডি একটি রাজ্যে শাসন করে এবং এটি 1,550 কোটি টাকার অনুদান পেয়েছে। তার মানে বিজেপি রাজ্য প্রতি 5টি আঞ্চলিক দলের চেয়ে কম অনুদান পেয়েছে। এটি একটি সম্পূর্ণ প্রতারণামূলক যুক্তি। এটি যথেষ্ট না হলে এখন আরেকটি হিসাব বিবেচনা করুন, গত 5 বছরে বিজেপির বেশি সাংসদ রয়েছে। সুতরাং যদি আমরা প্রতি সাংসদ অনুদানের হিসাব করি তাহলে বিজেপি প্রতি এমপি প্রতি 20 কোটির অনুদান পেয়েছে, কংগ্রেস তার থেকেও বেশি 27.3 কোটি টাকা পেয়েছে, তৃণমূল পেয়েছে 73.68 কোটি টাকা, বিআরএস প্রতি এমপি 200 কোটি টাকা পেয়েছে। অর্থ বন্ডের পেছনের দুর্নীতি থেকে আপনার দৃষ্টি সরানোর জন্য এ ধরনের মনগড়া যুক্তি দেওয়া হচ্ছে। এই যুক্তিতে মেঘনাদ বিভ্রান্ত। তিনি ভাবছেন, এই যুক্তির দ্বারা ডাকাতদের একটি দল যারা বেশি লুট করেছে তারা সবাইকে বোঝাতে পারে যে তারা কম লুট করেছে, কারণ তাদের দলের সদস্য বেশি ছিল। যে কোনো দৃষ্টিকোণ থেকে এই যুক্তিটি গভীরভাবে ত্রুটিপূর্ণ। প্রথমত, বন্ডের নিয়মে কোথাও বলা নেই যে কোনো দলের কতজন এমপি আছে তার ভিত্তিতে অনুদান বরাদ্দ করা হবে। প্রতি সাংসদ বা বিধায়ক অনুদান দেওয়া হয় না, বা বিজয়ী সাংসদ বা বিধায়কদের সংখ্যার ভিত্তিতে বিতরণ করা হয় না। এটি আগে ছিল না, এবং এটি আইনে নির্ধারিত নেই যে বেশি সদস্যের দল বেশি বন্ড পাবে। 2019 লোকসভা নির্বাচনের সময় যদি আমরা প্রার্থীদের তুলনা করি, কংগ্রেস এবং বিজেপির প্রায় সমান অনুদান পাওয়া উচিত ছিল। তবে কংগ্রেসের চেয়ে 4 গুণ বেশি অনুদান পেয়েছে বিজেপি। বিশেষত, বিজেপি 437 জন প্রার্থীকে প্রার্থী করেছে এবং বন্ডের মাধ্যমে 1,660 কোটি টাকা অনুদান পেয়েছে, যা প্রতি প্রার্থীর সমান 3.9 কোটি। বিপরীতে, কংগ্রেস 423 জন প্রার্থীকে প্রার্থী করেছিল এবং 388 কোটি অনুদান পেয়েছে, যা প্রতি আসনে 90 লাখ। বিজেপি মোট বন্ডের 95% পেয়েছে। এটি প্রশ্ন উত্থাপন করে, লোকেরা কি সত্যই এটিকে সত্য বলে বিশ্বাস করে? এই সমস্যাটি গুরুত্ব সহকারে বিবেচনার দাবি রাখে, বিশেষ করে যেহেতু এই বর্ণনাটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে হাউজিং সোসাইটি, স্কুল শিক্ষক এবং ডাক্তারদের মধ্যে ছড়িয়ে পড়ছে। হোয়াটসঅ্যাপ পোস্ট এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি যখন সারিবদ্ধ হতে শুরু করে, তখন হাসির সাথে এই যুক্তি খারিজ করা কোনো বিকল্প নয়। এটা স্পষ্ট যে অনেকেই এই যুক্তিটিকে গুরুত্ব সহকারে নিতে শুরু করেছে। ইন্ডিয়া টুডের সঙ্গে এক অনুষ্ঠানে অমিত শাহ এক অদ্ভুত যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, এবং কোট, এমন একটা ধারণা আছে যে বিজেপি লাভবান হয়েছে কারণ আমরা ক্ষমতায় আছি। বিজেপি মোট 20,000টির মধ্যে প্রায় 6,000 কোটি টাকার বন্ড পেয়েছে। তাহলে 1,400 কোটি বন্ড কোথায় গেল? টিএমসি পেয়েছে 1,600 কোটি, ইঙ্ক পেয়েছে 1,400 কোটি টাকা, বিআরএস পেয়েছে 1,200 কোটি, বিজেডি পেয়েছে 775 কোটি এবং ডিএমকে পেয়েছে 639 কোটি টাকা। যদি আমরা 13টি রাজ্যে 303 জন সাংসদ, 11 কোটি সদস্য সংখ্যা এবং সারা দেশে কংগ্রেসের 35 জন সাংসদ রয়েছে, যদি তাদের 300টি হিসাব করা হয়, তাহলে 20,000 কোটি টাকার বন্ড, বিআরএস 9,000 কোটি টাকা ছিল, 242 জন সাংসদ 14,000 কোটি টাকার বন্ড পেয়েছেন, আমি নিশ্চিত যে এই লোকগুলি আপনার মুখোমুখি হতে পারবে না। এটা আশ্চর্যজনক যে সংবাদ উপস্থাপক রাহুল কানওয়াল এই অযৌক্তিক যুক্তি নিয়ে প্রশ্ন তোলেননি। সম্ভবত অ্যাঙ্করও জানতেন না যে এই যুক্তিটি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলিতে প্রচারিত হচ্ছে, একটি সত্য যা আমি আজ সকালে শিখেছি। এটি পরিষ্কারভাবে বোঝা গুরুত্বপূর্ণ যে বন্ড আইনে কোথাও বলা নেই যে একটি দল তার এমপি বা বিধায়কের সংখ্যার উপর ভিত্তি করে বন্ড গ্রহণ করবে। অমিত শাহের যুক্তি অনুসারে একটি নবগঠিত দল 0 বন্ড পাবে, বা 1984 সালে বিজেপির মাত্র 2টি আসন ছিল, এটি কেবল 2টি বন্ড পেত। এই ধরনের নিয়ম নেই এবং থাকতে পারে না, কারণ এটি একটি লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবে না, যা নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ। তা সত্ত্বেও অমিত শাহ পরামর্শ দিয়েছিলেন যে বিজেপি তার সাংসদের সংখ্যার কারণে 6,000 কোটি টাকা পেয়েছে, যেটি অ্যাঙ্কর দ্বারা চ্যালেঞ্জ করা হয়নি। যখন এ ধরনের কোনো নিয়ম নেই, তখন এর ভিত্তিতে বন্ডের বিষয়টিকে জায়জ করা কেন? মল্লিকার্জুন খড়গে উল্লেখ করেছেন, এবং কোট, এসবিআই এর ডেটা দেখায় বিজেপি 50% অনুদান পেয়েছে এবং কংগ্রেস মাত্র 11%, এবং কোট, সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি প্রাপ্ত অনুদানের বৈষম্য তুলে ধরেন, নির্বাচনী বন্ড বরাদ্দের ক্ষেত্রে স্বচ্ছতা এবং ন্যায্যতার প্রয়োজনীয়তার উপর জোর দেন, এবং কোট, যদি আমরা শতাংশের দিকে তাকাই, আমরা প্রায় 1/3 এবং বিজেপি সহ বাকি লোকেরা 2/3 তৈরি করে, তবুও অনুদানে তারা 50% বেশি পেয়েছে। তারা কিভাবে এত টাকা পাবে? পুঁজিপতি বা অন্যান্য কোম্পানি কিভাবে এই ধরনের অনুদান দিতে পারে? স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের যুক্তি হোক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পোস্ট, উভয়ই বিষয়টি পরিবর্তন করার জন্য ভুলের আশ্রয় নেয়। ইন্ডিয়া টুডে অ্যাঙ্করকে জিজ্ঞাসা করা উচিত ছিল যে বন্ড আইনে বলা হয়েছে যে কোনো দলের এমপি এবং বিধায়কের সংখ্যার ভিত্তিতে সংস্থাগুলি অনুদান দেবে, এটা কোথাও উল্লেখ নেই। তাহলে নির্বাচনে সমতার নীতির পরিপন্থী হওয়ায় এই আইন আদালতে বাতিল হয়ে যেত। অমিত শাহের যুক্তি বিপজ্জনক এবং ধূর্ত। মৌলিক বিষয় হল সুপ্রিম কোর্ট এই আইনকে অসাংবিধানিক বলে মনে করেছে। আইনটি ছিল ত্রুটিপূর্ণ, এর প্রয়োগ ছিল ভুল এবং এর উদ্দেশ্য ছিল বিপদগামী। সত্য হল এই সব অযৌক্তিক যুক্তির উপর ভিত্তি করে বন্ড দেওয়া হয়নি, বরং ক্ষমতা, অভিযানের ভয় এবং চুক্তির লোভের ভিত্তিতে বন্ড দেওয়া হয়েছে। চাঁদাবাজি, গ্যাংয়ের লোকের সংখ্যা অপ্রাসঙ্গিক। বিজেপি নির্বাচনী বন্ডের মাধ্যমে অর্থনৈতিক পরাশক্তিতে পরিণত হয়েছে, 6,000 কোটি টাকারও বেশি পেয়েছে। এত টাকা কোনো দলেরই নেই। প্রশ্ন হল বন্ডের পিছনে কর্পোরেট এবং বিজেপির মধ্যে কিছু যোগসাজশ আছে কিনা। এটা হয় আপনি চুক্তি পেতে অথবা একটি অভিযানের সম্মুখীন, অন্যথায় আপনি দান করুন। এই প্যাটার্ন উঠছে। বিজেপির স্পষ্ট করা উচিত যে যেখানে অভিযান চালানো হয়েছিল তাদের থেকে তারা বন্ড নেয়নি। তারপর ব্যাখ্যা করুন কেন একটি কোম্পানি বারবার অভিযান চালায় তবুও বারবার বন্ড কেনে। মনে হচ্ছে কোম্পানি এই অভিযানকে বোনাস হিসেবে দেখছে, খুশি যে ইডি অভিযান চালিয়েছে, এখন চল বাজারে বন্ড কিনতে যাই, কিছু মিষ্টি খাই। সাংসদদের মতে বিজেপি অনুদান পেয়েছে এমন বার্তা থেকে সাবধান। বিধায়কদের হিসাবে তারা কতটা পেয়েছেন তাও তাদের প্রকাশ করা উচিত। কিন্তু যে প্রশ্ন না, প্রশ্নটি হুমকির মাধ্যমে চাঁদাবাজি, বন্ডের বিনিময়ে চুক্তি প্রদান এবং ভয়ের পরিবেশ তৈরি করে যাতে কর্পোরেটরা বশ্যতা স্বীকার করে এবং নীরবে অর্থ দান করে। কেন একটি কোম্পানি 500 কোটি, 1,000 কোটি টাকা দেবে? 16 লাখ কোম্পানি আছে, তার মধ্যে মাত্র 3,000 দান করছে, তার মধ্যে মাত্র 30 বা 50টি দান করছে 100 কোটির বেশি। বিজেপি 6,000 কোটি টাকা অনুদান পেয়েছে। সুপ্রিম কোর্ট শুধু এই কারণেই বন্ডটিকে অসাংবিধানিক বলে মনে করেনি, বরং স্বচ্ছতা না থাকায় কোম্পানি এবং সরকারের মধ্যে যোগসাজশের একটি শক্তিশালী সম্ভাবনা রয়েছে এবং সরকার জানতে পারে কোন কোম্পানি তার পক্ষের জন্য বন্ডটি কিনেছে। ইস্যুটি রেইড এবং অভিযানের পরে বন্ড কেনার বিষয়। স্ক্রোল, নিউজ মিনিট এবং নিউজ লন্ড্রি কোম্পানিগুলির একটি তালিকা তৈরি করেছে যারা অর্থ দান করেছে এবং অভিযানের শিকার হয়েছে। এই তালিকায় নামগুলি ক্রমাগত যুক্ত করা হচ্ছে, প্রকাশ করে যে রাজ্য পুলিশের অভিযানের পরেও বন্ডগুলি কেনা হয়েছিল। এ পর্যন্ত মোট 21টি কোম্পানির বিষয়ে সুনির্দিষ্ট তথ্যে দেখা যায় তারা অভিযানের পর বন্ড কিনেছে। উদাহরণস্বরূপ, ফিউচার গেমিং 2022-23 সালে 4 বার অভিযান চালানো হয়েছিল। প্রতিবার অভিযানের মাসে বা তার কয়েকদিন পরে সংস্থাটি 60 কোটি থেকে 105 কোটি টাকা পর্যন্ত অনুদান কিনেছে। 2019 সালের অক্টোবরে মেঘা ইঞ্জিনিয়ারিংয়ে অভিযান চালানো হয়, একই মাসে কোম্পানিটি 5 কোটি টাকার বন্ড কিনেছিল। বেদান্ত লিমিটেড 2020 সালের মার্চে অভিযানের পর 1 বছরে 25 কোটি টাকার বন্ড কিনেছিল। 2022 সালের আগস্টে যখন অভিযান চালানো হয়েছিল, 3 মাস পরে 110 কোটি টাকারও বেশি মূল্যের বন্ড কেনা হয়েছিল। হিরো মোটোকর্প 2022 সালের মার্চ মাসে অভিযান চালায় এবং 7 মাস পরে এটি 20 কোটি টাকার বন্ড কিনেছিল। 2023 সালের নভেম্বরে ডিএলএফ গ্রুপে অভিযান চালানো হয়েছিল, ডিএলএফ দ্বারা 21 কোটি টাকার বন্ড কেনা হয়েছিল, যা পূর্বে এপ্রিল 2014-এ অভিযান চালানো হয়েছিল। 5 বছর পরে 25 কোটি টাকা দান করা সত্ত্বেও এই অনুদান কাকে দেওয়া হয়েছিল তা এখনও স্পষ্ট নয়। রেড্ডি ল্যাব 2023 সালের নভেম্বরে একটি অভিযানের মুখোমুখি হয়েছিল এবং একই মাসের মধ্যে 21 কোটি টাকার বন্ড কিনেছিল। নবযুগ ইঞ্জিনিয়ারিং ব্যর্থ সিলকাহারা টানেল নির্মাণের জন্য পরিচিত, অক্টোবর 2018 সালে অভিযান চালানো হয়েছিল। আইনজীবী হাসানের বাড়ি, যিনি শ্রমিকদের উদ্ধার করেছিলেন, পরে ভেঙে দেওয়া হয়েছিল। অভিযানের 6 মাস পরে নবযুগ ইঞ্জিনিয়ারিং এসবিআই থেকে 30 কোটি টাকার বন্ড অধিগ্রহণ করে। চেন্নাই গ্রিনউড প্রাইভেট লিমিটেড 2021 সালের জুলাই মাসে অভিযান চালায় এবং 6 মাস পরে 40 কোটি টাকার বন্ড ক্রয় করে। 2023 সালের ডিসেম্বরে একটি অভিযানের পরে শিরডি সাই কেমিক্যাল পরের মাসে 40 কোটি টাকার বন্ড সংগ্রহ করে। ইডি তদন্তের সময় কেভেন্টার গ্রুপ 600 কোটি টাকার বন্ড কিনেছিল। এটি লক্ষণীয় যে 4,000 কোটি টাকার বন্ড সম্পর্কিত তথ্য এখনও প্রকাশ করা হয়নি। অভিযানের পর কোম্পানিগুলো বন্ড কিনে চাঁদাবাজি করছে কিনা তা নিয়ে প্রশ্ন ওঠে। এটি ইডি এর অভিযানগুলি এই সংস্থাগুলির মধ্যে স্বস্তির অনুভূতি জাগিয়ে তোলে, যা তাদের বন্ড কেনার দিকে পরিচালিত করে কিনা তা তদন্তের অনুরোধ করে। অভিযান চালানো সংস্থাগুলির তদন্তের অগ্রগতি, তাদের জরিমানা এবং বিজেপিতে দাতাদের পরিচয় জনস্বার্থের বিষয়, বিশেষত অর্থ পাচারের অভিযোগের আলোকে। আম আদমি পার্টির সৌরভ ভরদ্বাজ সুপ্রিম কোর্টের একটি বিবৃতি হাইলাইট করেছেন যে দলগুলি অপরাধের অর্থ পেলে অপরাধে জড়িত। তথ্য গোপন করার প্রচেষ্টা সত্ত্বেও সুপ্রিম কোর্ট স্টেট ব্যাঙ্ককে ২৪ ঘণ্টার মধ্যে বিশদ প্রকাশ করতে বাধ্য করেছে। যাই হোক, অনন্য বন্ড কোড প্রদান করতে অস্বীকার করা কোম্পানি থেকে রাজনৈতিক দলগুলিতে তহবিল প্রবাহের স্বচ্ছতাকে বাধা দেয়। প্রোডেন্ট ইলেকটোরাল ট্রাস্টের বিষয়ে কৃষ্ণ কৌশিকের রিপোর্ট বিজেপিতে উল্লেখযোগ্য অনুদান প্রকাশ করে, এই অনুদানের মানদণ্ড নিয়ে প্রশ্ন তুলেছে। বন্ড ক্রয়ের মাধ্যমে কালো টাকা সাদাতে রূপান্তরিত করার অভিযোগের মধ্যে বিরোধীদের তাদের অনুদানের উৎস প্রকাশ করার জন্য চ্যালেঞ্জ করা হয়েছে। সোহরাবুদ্দিন মামলায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সহ অভিযুক্ত বিমল পাটনির মালিকানাধীন ওয়ান্ডার সিমেন্টের অনুদানের প্রকাশের মাধ্যমে জনসচেতনতা এবং যাচাই বাছাই অপরিহার্য, যিনি পরে খালাস পেয়েছিলেন। এটি নির্বাচনী বন্ডের প্রেক্ষাপটে ব্যবসা, রাজনীতি এবং আইনি প্রক্রিয়ার জটিল ইন্টারপ্লেকে আন্ডারস্কোর করে। তদন্তে জানা গেছে যে সোহরাবুদ্দিন সুবিমল পাটনির কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছিলেন। পরবর্তীকালে তিনি গান্ধীনগরের কাছে একটি এনকাউন্টারে নিহত হন, তার স্ত্রী নিখোঁজ হন এবং তার সহযোগী তুলসী প্রজাপতি পুলিশের হাতে নিহত হওয়ার খবর পাওয়া যায়। এটি আবিষ্কৃত হয়েছে যে বিমল পাটনির কোম্পানি ওয়ান্ডার সিমেন্ট ২০২৩ আর্থিক বছরে ২৫০ কোটি লাভ করেছে এবং ২০ কোটি টাকা দান করেছে। এটা কি এই বন্ডের সাহায্যে একটি গ্যাং গঠনের পরামর্শ দেয় না, দেশের ব্যবসার একটি উল্লেখযোগ্য অংশের উপর নিয়ন্ত্রণ লাভ করে? ইন্ডিয়া টুডে ইভেন্টে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন উল্লেখ করেছেন যে অনুদান পাওয়ার পরেও সম্ভাব্য অভিযান চালানো হয়েছিল। ফিউচার গেমিংয়ের ক্ষেত্রে দেখা গেছে যে অভিযানের পরে বন্ড কেনা হয়েছিল এবং বন্ড কেনার পরেও অভিযান চালানো হয়েছিল। অর্থমন্ত্রীর জবাবে জোরালো যুক্তি নেই। এটা কি অদ্ভুত নয় যে কোম্পানিগুলো বন্ড কেনার জন্য তাদের লাভের অনেক গুণ বিনিয়োগ করছে, এমনকি ক্ষতির মধ্যে থাকা কোম্পানিগুলোও বন্ড কিনতে আগ্রহী? নিউজলন্ড্রি এবং নিউজমিনিটার একটি দাতা টরেন্ট গ্রুপ সম্পর্কে তথ্য উন্মোচন করেছে এবং এর দুটি সহযোগী সংস্থা টরেন্ট পাওয়ার লিমিটেড এবং টরেন্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেডকে দাতা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। পাঁচ বছর আগে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস এই কোম্পানিকে ২৮৫ কোটি টাকার সম্পত্তি কর পরিশোধ থেকে অব্যাহতি দিয়েছিলেন। এটি এখন প্রকাশ পেয়েছে যে এই সংস্থাটি প্রায় পাঁচ বছরে ১৮৫ কোটি টাকার বন্ড কিনেছে। এই গ্রুপের চেয়ারম্যান সুধীর মেহতাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ মনে করা হয়। নিউজলন্ড্রির তদন্তে আরও দেখা গেছে যে ২০০৭ থেকে ২০১৫ সালের মধ্যে এই সংস্থাটি বিজেপিকে ৩৩ কোটি টাকারও বেশি অনুদান দিয়েছে। হিন্দুত্বের বাগাড়ম্বর দ্বারা জনসাধারণ বিভ্রান্ত হওয়ার সময় পর্দার আড়ালে কী ঘটছিল সে সম্পর্কে আমাদের সতর্ক করে নতুন তথ্য ক্রমাগত উদ্ভূত হচ্ছে। এখন যুক্তি হল, বিরোধীরা কি বিজেপির চেয়ে বেশি পেয়েছে? এই বন্ডের মাধ্যমে বিরোধী দলগুলোকে আর্থিকভাবে দুর্বল না করে একসঙ্গে অর্থ উপার্জনের নতুন নেটওয়ার্ক গড়ে ওঠে। আপনি কি লক্ষ্য করেছেন যে এত গুরু তোপূর্ণ কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে, তবুও কর্পোরেট সেক্টর থেকে একক কণ্ঠস্বর নেই? এই নীরবতা কি উদ্বেগজনক নয়? অনেক বড় সংবাদপত্র এই উল্লেখযোগ্য কেলেঙ্কারির গভীরে তদন্ত করেনি এবং এখন তাদের রিপোর্টও অদৃশ্য হয়ে গেছে। এই নীরবতা কি উদ্বেগজনক নয়? মোদি সরকারের মন্ত্রীদের চ্যানেলের অনুষ্ঠানগুলিতে আমন্ত্রণ জানানো হচ্ছে, শুধুমাত্র অমিত শাহ এবং নির্মলা সীতারামনের মতো ব্যক্তিদের কাছ থেকে বিবৃতি নেওয়ার জন্য। সরকারের প্রতিক্রিয়া হিসেবে এসব বিবৃতি প্রকাশ করা হয়। বন্ধুত্বপূর্ণ পরিবেশে দু একটি প্রশ্ন দিয়ে বিষয়টি নিষ্পত্তি না করে কেন অর্থমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে উন্মুক্ত সংবাদ সম্মেলন করেন না, যেখানে নানা প্রশ্নের উত্তর দেওয়া যেতে পারে? ১৬ মার্চ প্রধানমন্ত্রী মোদি ইন্ডিয়া টুডে একটি প্রোগ্রামে বক্তৃতা করবেন। ৯ ফেব্রুয়ারি তিনি এট নাওয়ের গ্লোবাল বিজনেস সামিটে ৩৭ মিনিটের জন্য বক্তৃতা করেন। ২৬ ফেব্রুয়ারি তিনি টিভি ৯ সম্মেলনে ৩৪ মিনিটের জন্য বক্তৃতা করেন। ৭ মার্চ রিপাবলিক টিভির সম্মেলনে তিনি ৩৪ মিনিট বক্তৃতা করেন। দেখা যাচ্ছে নির্বাচনে প্রধানমন্ত্রীর কৌশল হবে টিভিতে এভাবে হাজির করা, দশ বছরে একটিও উন্মুক্ত সংবাদ সম্মেলন করেননি। নির্বাচনী বন্ড নিয়ে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তারপরও প্রধানমন্ত্রী সাক্ষাৎকার না দিয়ে মিডিয়া চ্যানেল অফিসে বক্তব্য দিচ্ছেন। প্রশ্ন উঠছে, এই ল্যাপডগ মিডিয়া কি রাহুল গান্ধী বা অন্য বিরোধী নেতাদের ৩৪ থেকে ৩৭ মিনিট কথা বলার সময় দেবে? এই পরিস্থিতি নির্বাচনী বন্ড কেলেঙ্কারিকে প্রতিফলিত করে, যেখানে সর্বাধিক অনুদান এবং মিডিয়া স্থান একটি পক্ষকে দেওয়া হয়। বহু হিন্দি সংবাদপত্রে নির্বাচনী বন্ডের খবর সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এবং এখন কভারেজ বন্ধ হয়ে গেছে। জনগণকে অন্ধকারে রাখার সমন্বিত প্রচেষ্টা চলছে, ফলে এ ধরনের উল্লেখযোগ্য কেলেঙ্কারি সম্পর্কে জনসাধারণ অবগত থেকে যায়। সংবাদপত্র নিজেরাও এই বিষয়টিকে রিপোর্ট করার যোগ্য মনে করে না। এটি কি সম্পাদকীয় স্বাধীনতা থেকে জন্ম নেওয়া সিদ্ধান্ত, নাকি এটি এক ধরনের দাসত্বের পরিচায়ক? এই বিষয়ে এত সংবাদপত্রের নীরবতা উদ্বেগজনক। একমাত্র অবশিষ্ট বিকল্প ব্যক্তিদের কাছে এই খবরটি নিজেরাই ঘরে ঘরে গিয়ে ছড়িয়ে দেওয়া, যদিও এটি স্পষ্টতই অবাস্তব। সারমর্মে বন্ড সম্পর্কে খবর হেরফের করা হয়েছিল এবং কার্যকরভাবে দমন করা হয়েছিল। হ্যালো, আমি রবিশ কুমার।